বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 3 ডিসেম্বর, 18 অগ্রহায়ণ এবং ফার্সি 13 আজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন জাতিসংঘের কর্মকর্তা, এ নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে অনুমতি ছাড়া ঢাকায় মিছিল ও সভা সমাবেশের উপর ডিএমপির নিষেধাজ্ঞা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরও একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলায় সফল হয়েছে, মন্তব্য প্রেসিডেন্ট হাসান রুহানি। ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত, অধিকৃত গোলান মালভূমি ছাড়ার আহ্বান। বাংলাদেশে করোনা ভাইরাসে আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2315 জন। এবং ভারতে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলছে, পদ্মবী ভূষণ সম্মান ফেরত দেবেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলায় সফল হয়েছে, তারা এসবের মোকাবেলায় সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের 25টি প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। রুহানি বলেন, আমেরিকা সহ বিশ্বের কেউ এটা ধারণা করতে পারেনি যে ইরানের জনগণ এ ধরনের কঠিন পরিস্থিতিতে অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ এত ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হবে এবং দেশকে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি বলেন, অবরোধের কারণে ইরানের জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, কিন্তু ব্যাপক চাপ ও কঠোরতা সত্ত্বেও ইরানের জনগণকে কখনোই পানি, বিদ্যুৎ, গ্যাস, পেট্রোল, ডিজেল এমনকি খাদ্য সংকটে পড়তে হয়নি। বরং এই সময়ের মধ্যে দেশে স্বাস্থ্য, চিকিৎসা, সড়ক, রেলসহ বিভিন্ন খাতে বড় বড় সাফল্য এসেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতি মাসে ইরানের 35টি গ্রাম জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে, যারা তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহার করে, তাদের সংখ্যা দেশের জনসংখ্যার 30%, আর এই 30% মানুষকে কোনো ধরনের বিদ্যুৎ বিল দিতে হয় না। ফ্রান্স দাবি করেছে আমেরিকার পরবর্তী সরকারকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার জন্য ইরানকে এই সমঝোতা বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন দার মোহল সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পরমাণু সমঝোতার বিস্তৃতি এবং এতে নতুন কিছু বিষয় সংযোজন করা প্রয়োজন বলেও দাবি করেছেন। তিনি এমন সময় এই দাবি করলেন যখন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেআইনিভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপের এই সমঝোতা বাস্তবায়ন করতে না পারার কারণে এটি নিয়ে চলমান অচল অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু ফরাসি মুখপাত্র পশ্চিমা দেশগুলোর আইন লঙ্ঘন করে এসব পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত করেনি। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় ইউরোপীয় দেশগুলো ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার পরবর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করবে না। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা স্বীকার করেছেন যে গত শুক্রবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডের পেছনে ইহুদিবাদী ইসরায়েল জড়িত রয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন গতকাল খবর দিয়েছে, ইসরায়েল এ হত্যাকাণ্ডের পেছনে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি আগে জানত কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন এই কর্মকর্তা। সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা বলেন, অতীতে বহুবার ইসরায়েল তাদের লক্ষ্য এবং অপারেশন চালানো সম্পর্কে নানা তথ্য আমেরিকার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু এদফায় তা করেছে কিনা তা তিনি বলেনি। ইরানের এই পরমাণু বিজ্ঞানীকে বহু আগের থেকে টার্গেট করা হয়েছিল। সিএনএন এর ওই রিপোর্টে আরো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওকে নির্দেশ দিয়েছেন যে ইরানের উপর আগামী দুই মাস সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে গতকাল অধিকৃত গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইসরায়েল, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা মেনে নেয়নি। গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে ৮৮টি এবং বিপক্ষে ভোট পড়ে ৯টি। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল। এই প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আর একটি প্রস্তাবে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে, যার পক্ষে ১৪৫টি ভোট পড়ে। এই প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭টি এবং ৯টি দেশ ভোটদানে বিরত ছিল। এই প্রস্তাবে ১৯৬৭ সালের আগের সীমানায় ইসরায়েলের সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্য তিনটি প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৪৯ মিটার ব্যান্ডে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৬৭৪৮ জনের মৃত্যু ঘটেছে। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭৪৮ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরো ২৩৩৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৭১৭৩৯ এ পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে বাসা এবং হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৫৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৮৭৭৯ জন। এর আগে বুধবার দেশে আরও ২১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৩৮ জন। ওদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে খুলনার ১৭টি থানা এলাকায় বৃহস্পতিবার একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ১৫৮ জনকে আটক এবং ২৭১ জনকে ১১৮২০০ টাকা জরিমানা করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছে বিশ্ব সংবাদে। ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে ওই আন্দোলন চলছে। চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও অকালী দলের নেতা প্রকাশ সিং বাদল আজ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে আজ সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও অকালী দল ডেমোক্রেটিক নেতা এবং রাজ্যসভার সদস্য সুখদেব সিং ধিন্দসা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পদ্মবিভূষণ সম্মাননা ফিরিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক এবং একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় তিনি বলেন, কৃষকদের জীবন জীবিকা নিয়ে মারাত্মক উদ্বেগে রয়েছে। ভারত সরকারের উচিত নয়া কৃষি বিল প্রত্যাহার করে নেওয়া। অবিলম্বে বিল প্রত্যাহার না করা হলে আমরা রাজ্য ও দেশ জুড়ে আন্দোলনে নামব। আমরা প্রথম থেকে এই কৃষক বিরোধী বিলের বিরোধিতা করে আসছি। ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, অসমে যাদের ডিটেনশনে ক্যাম্পে রাখা হয়েছে তাদের আজও বের করা যায়নি, সবাই ভিতরে রয়েছেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, অসমে যাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাদের আজও বের করা যায়নি, সবাই ভিতরে রয়েছেন। তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, শেষমেশ তাদেরকে ফেরত পাঠানো হবে, সেই ফর্মুলা নেওয়া হচ্ছে। তিনি আজ বৃহস্পতিবার হেলেঞ্চায় দলীয় সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে তীব্র কটাক্ষ করে আরো বলেন,
বিজেপি কাজ করবে না, বিজেপি হলো ধান্দাবাজের দল, বিজেপি হলো মিথ্যাবাদীর দল, বিজেপি হলো প্রবঞ্চনা, বিজেপি যত লোক দেবে প্রতিশ্রুতি দেবে একটা কাজও করবে না।
তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, কাউকে নতুন করে নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই, বাংলায় যত লোক বাস করেন সকলেই নাগরিক, তারা জন্মসূত্রে নাগরিক এবং যারা ওপার বাংলা থেকে এসেছেন তারাও নাগরিক, কিসের জন্য নাগরিকত্ব নিতে যাব আমরা? বিজেপি জুজুর ভয় দেখাচ্ছে যে আমি কিছু লোককে তাড়িয়ে দেব, যদি ক্ষমতা থাকে সাহস থাকে দম থাকে তোরা তাড়িয়ে দিয়ে দেখা, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার বাংলা থেকে একটা লোককে তাড়িয়ে দেখাক। খাদ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার হেলেঞ্চায় দলীয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, মতুয়া ভাইরা কেউ তৃণমূলের বাইরে যায়নি, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। রাজ্যে 2021 সালে আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায় এবং সংখ্যালঘু মুসলিম ভোট বড় ফ্যাক্টর, সেই নিরিখে এখন থেকেই ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে চলছে ঘর গোছানোর কাজ।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। আফগানিস্তান থেকে আংশিক সেনা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও দুটি বৃহৎ মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি গতকাল এ ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে 2500 সেনা ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। আফগানিস্তানের ছোট ছোট ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করার পর উপর বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। তবে তিনি পরিষ্কার করেন যে কোন দুটি বড় ঘাঁটি মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হবে। আফগানিস্তানের সবচেয়ে বড় দুটি মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে কান্দাহার এয়ারফিল্ড ও বাগরাম ঘাঁটি। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। জাতিসংঘ শেষ পর্যন্ত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আনুষ্ঠানিকভাবে সেদেশের বৈধ ও নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সরকার বিরোধী নেতা হুয়ান গোয়েদোকে সেদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেও তার সেই ষড়যন্ত্রে পা দেয়নি জাতিসংঘ সাধারণ পরিষদ। এই সিদ্ধান্তকে ট্রাম্পের জন্য বড় ধরনের পরাজয় হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মুনকাদা। তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ 2025 সাল পর্যন্ত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে মাদুরোকে স্বীকৃতি দিয়েছে। ভেনিজুয়েলায় 2018 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 2025 সাল পর্যন্ত নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। জাতিসংঘে। ভেনিজুয়েলার প্রতিনিধি বলেছেন, জাতিসংঘের এই সিদ্ধান্ত ট্রাম্পের নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদীদের জন্য একটি বড় পরাজয় এবং ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় বিজয়। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এলিনা দোহান বলেছেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের অন্তত 20% সদস্য দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে তিনি ইরানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হুসেন।
মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে, এমনকি করোনা পরিস্থিতিতেও অমানবিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এরই মধ্যে আন্তর্জাতিক সমাজ আমেরিকার এ নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এলিনা দোহান বলেছেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের অন্তত 20% সদস্য দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে তিনি ইরানের কথা বিশেষভাবে উল্লেখ করেন, যে দেশটি করোনা পরিস্থিতিতে মার্কিন অমানবিক নিষেধাজ্ঞায় মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদক করোনা সংকটকালেও একতরফা মার্কিন নিষেধাজ্ঞার কারণে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেছেন, অনেক কোম্পানি ইরানে করোনা আক্রান্ত অসুস্থ রোগীদের জন্য শ্বাস প্রশ্বাস যন্ত্র সরবরাহ করতে চাইলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি। জাতিসংঘের এই প্রতিবেদক ওয়াশিংটনের বেআইনি ও অবৈধ দাবির কাছে মাথা নত করতে তেহরানকে বাধ্য করার জন্য এ দেশটির উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মার্কিন প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন। বিশ্বের বহু দেশ এমনকি মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে ফেলার জন্য ওই দেশটির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন। মার্কিন কংগ্রেসের অন্তত 30 জন সদস্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন, কিন্তু তারপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব সমালোচনা ও আহ্বানের কোনো তোয়াক্কা করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী নীতি খুব একটা সফল হয়নি, বরং তিনিই প্রচণ্ড চাপের মধ্যে পড়েছেন, কারণ ওয়াশিংটনের মিত্ররাও ইরান ইস্যুতে ট্রাম্পের নীতির বিরোধিতা করেছে। রাজনৈতিক বিশ্লেষক সাইমন তিসদাল বলেছেন, যদিও ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর বিরুদ্ধে মার্কিন সর্বোচ্চ চাপের কারণে ওই দেশগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তবে করোনা পরিস্থিতিতে এ ধরনের নিষেধাজ্ঞা রাজনৈতিক, নৈতিক ও কৌশলগত দিক দিয়ে মারাত্মক ভুল। যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী ডগ হাস্টার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে করোনা মোকাবেলায় ইরানের সরকার ও রেড ক্রিসেন্ট কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এ অবস্থায় ইরানে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে জাতিসংঘের প্রতিবেদক যে বক্তব্য দিয়েছেন তা গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। পূর্বানুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা সমাবেশ করা যাবে না বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করেছে। তবে তাৎক্ষণিকভাবেই সভা সমাবেশের উপর এমন নিষেধাজ্ঞা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
পূর্ব অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা সমাবেশ করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেছে। পূর্ব অনুমতি ছাড়া কেউ এরূপ কার্যকলাপে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তাৎক্ষণিকভাবেই সভা সমাবেশের উপরে এমন নিয়ন্ত্রণ আরোপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অনুমতির নামে সরকার রাজনীতিকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে নিয়ন্ত্রণ করছে, জনগণের অধিকার হরণ করছে। রাজনীতির স্বাভাবিক পথ রুদ্ধ ও সংকুচিত করছে। মূলত প্রশাসনকে অপব্যবহার করে জনরোষ ও গণ আন্দোলন থেকে নিজেদের রক্ষা করতে সরকার সংবিধান স্বীকৃত জনগণের মৌলিক অধিকার হরণ করছে। এই আদেশকে গণবিরোধী আখ্যায়িত করে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান বিএনপি মহাসচিব। এ প্রসঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক রেডিও তেহরানকে বলেছেন,
এই জনগণের উত্থানকে ঠেকানোর জন্য এই ধরনের নির্দেশনা সামরিক শাসনকালে বাকশালের আমলে বুদ্ধাঘাতির যে ভূতন্ত্র তাদের আমলে একই জিনিস আসতেছে, একটা স্বৈরতান্ত্রিক যে বিধিনিষেধ এইটা মুল্লাদের অজুহাত দিয়া তারা এখন সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাচ্ছে। কাজেই এটা আমাদের সমাজতান্ত্রিক আন্দোলন বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এইটাকে আমরা বিরোধিতা করি, এটার জন্য আমরা প্রতিবাদ জানাই এবং এই সরকারের এই যে নির্দেশনা এইটাও আলটিমেটলি আমরা মানব না, আমরা অবশ্যই সভা সমাবেশ করব।
অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিপ্লবী নারী ফোরামের যুগ্ম আহ্বায়ক আমেনা আক্তার রেডিও তেহরানকে জানান,
এটা একেবারে অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত, এটা আমরা এটাকে একেবারে গ্রহণযোগ্য মনে করি না। আমরা মনে করি এটা যত দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে, নইলে আমরা শ্রমিক কৃষক মেহনতি মানুষের পক্ষের যারা রাজনৈতিক সংগঠন আমরা অবশ্যই এটার প্রতিবাদ করব এবং এটা আন্দোলনের মধ্যেই আমরা তাদেরকে জবাব দেব।
এদিকে ঢাকা মহানগর পুলিশের দেওয়া নির্দেশনার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রবীণ মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কয়েকটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সভা সমাবেশের জন্য আপনাদের জানানো হবে যাতে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন, কিন্তু অনুমতি নিতে হলে আপনারা তো অনুমতি দেন না, এটা সবারই জানা কথা। কাউকে সম্বর্ধনা দিতে দেবেন না, বক্তব্য রাখতে দিবেন না, সমালোচনা করতে দিবেন না, এটা ভালো কাজ নয়। যতগুলো বিশৃঙ্খলা হয়েছে তার জন্য সরকারই দায়ী। আজকে ভাস্কর্য মূর্তি নিয়ে ঝামেলা তৈরি করতে সরকার একদিকে মদত দিয়েছে, অন্যদিকে যখন দেখছে সামাল দেওয়া যাচ্ছে না তখন তার এই অবস্থা।
সবশেষে কিছু শিরোনাম জানিয়ে দিচ্ছি। ইরানের জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলায় সফল হয়েছে, মন্তব্য প্রেসিডেন্ট হাসান রুহানির। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত, অধিকৃত গোলান মালভূমি ছাড়ার আহ্বান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Oh,